মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প ডাউনলোড করতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প, এইচপি লাভক্রাফ্টের গল্প অবলম্বনে দি আউটসাইডার। হাওয়ার্ড ফিলিপ লাভক্রাফ্টের জন্ম 1890 সালে আমেরিকার প্রভাইডেন্সে। তার জন্মানোর ঠিক 3 বছর পরে বাবা উইনফ্রেড স্কট লাভক্রাফ্ট পাগল হয়ে যান। তাকে রেখে আসা হয় স্যানিটোরিয়ামে। 5 বছর পরে তিনি সেখানেই মারা যান। দাদুর ছিল গয়নার ব্যবসা, ফলে একদম কম বয়সে টাকা পয়সার অভাব হয়নি তার। এই দাদুর কাছেই প্রাকৃত অতিপ্রাকৃত নানা রকম গল্প শুনে বড় হতে থাকেন ছোট্ট লাভক্রাফ্ট। ভূত দৈত্য পিশাচ থেকে শুরু করে রূপকথার গল্প পর্যন্ত মন দিয়ে শুনতেন। বাবা না থাকায় মা, 2 মাসিও দাদুর কাছে বড় হতে থাকেন। ছোটবেলা থেকেই রুগ্ন, এত জ্বর আর মাথা ব্যথা হতো যে ক্লাস 8 পর্যন্ত স্কুলে প্রায় যেতেই পারেনি। ক্লাস 9 লাভক্রাফ্টকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয়। ছোট্ট ছেলেটা সারাক্ষণ মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করল। পৃথিবীর মাটি ছাড়িয়ে তার চোখ তখন রাতের আকাশে, কি যেন রহস্য খুঁজে বেড়ায়। 4 বছর পরে আবার স্কুলে ভর্তি করে দেওয়া হলো তাকে। ঠিক এই সময়ে অন্য একটা সমস্যা এসে চেপে ধরল লাভক্রাফ্টকে। রাতে ঘুম আসে না, ঘুমাতে গেলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। অল্প বয়সে দুঃস্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু তার তাড়নায় মাসের পর মাস ছেলে ঘুমায় না এমনটা তো হয় না। দিন দিন লাভক্রাফ্টের শরীর খারাপ হতে লাগলো, চোখ মুখ বসে গেল। 1904 সালে মারা গেলেন তার দাদু ভ্যান বুরেন ফিলিপস। শুরু হলো আর্থিক অভাব, পুরনো বাড়ি বিক্রি করে দিয়ে একটা ছোট বাড়িতে এসে থাকতে লাগলেন তিনি। লাভক্রাফ্ট সাধারণ কিছু চাকরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু পৃথিবীর কোনো কাজই তার জন্য নয়। জোর করে করতে গেলে আরও শরীর খারাপ হয়ে যায়। এদিকে স্বপ্নগুলো আরও ভয়ঙ্কর, আরও অন্ধকার হয়ে আসছে। অগত্যা লাভক্রাফ্ট সেগুলো লিখতে শুরু করলেন, খানিকটা কল্পনা মেশালেন, লেখাগুলোকে পাঠাতে লাগলেন ম্যাগাজিনে। সে সময় অদ্ভুত উড়ে গল্পের লেখকদের খ্যাতি বা অর্থ কোনোটাই ছিল না। 1919 সালে তার মাকেও রেখে আসা হলো অ্যাসাইলামে। ম্যাসিভ হিস্টেরিয়ায় ভুগতেন তিনি। 2 বছর ধরে লাভক্রাফ্ট ক্রমাগত তাকে চিঠি লিখতে লাগলেন। 1921 সালে মারা যান সারা সুজান ফিলিপ লাভক্রাফ্ট। এরপর থেকে লাভক্রাফ্টের দীর্ঘ নিঃসঙ্গতা ও আর্থিক অভাবের জীবন, দীর্ঘ বলতে 16 বছরের। 1937-এ ক্ষুদ্রান্তে ক্যান্সার ধরা পড়ার আগে পর্যন্ত 150-এরও বেশি ছোট গল্প লিখেছেন, যার অনেকগুলি হারিয়ে গেছে অযত্নে ও অবহেলায়। আজ মিডনাইট হরর স্টেশনে যে গল্পটি শুনবেন সেটা লেখা হয় আজ থেকে 94 বছর আগে, 1921 সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ মা মারা যাওয়ার ঠিক পরে। 5 বছর পর উইয়ার টেল ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয় গল্পটি। লাভক্রাফ্টের জীবন তার একাকিত্ব ও যন্ত্রণার এক ভয়ঙ্কর উপাখ্যান। এ গল্পের মুখ্য চরিত্রে অনায়াসে ভেবে নিতে পারেন মাঝবয়সী ক্ষীণ অভিশপ্ত চেহারার অভাবী তরুণ লাভক্রাফ্টকে, যে দীর্ঘদিন কোনো মানুষের মুখ দেখেনি। শুনতে থাকুন এইচপি লাভক্রাফ্টের গল্প অবলম্বনে আজকের গল্প, দি আউটসাইডার। ছোটবেলার কথা ভাবলে অনেকের হয়তো মনে পড়ে ছবিতে বাঁধানো কিছু রঙিন স্মৃতি, অনেকের হয়তো মনে পড়ে ভয় অথবা যন্ত্রণার কথা। কিন্তু আমি যখন পিছন ফিরে তাকাই, দেখতে পাই এই দীর্ঘ সময়ের ছাপ পড়া প্রাচীন খয়েরি দেওয়ালগুলোকে, সেই দেওয়ালে থরে থরে সাজানো হলুদ ভারী বইগুলোকে, অথবা সন্ধ্যের আলোয় ম্লান হয়ে আসা জঙ্গলের ঘনায়মান অন্ধকার, গাছের ডাল থেকে গা ভাসিয়ে দেওয়া ফাঁসির দড়ির মতো লতাগুল্মগুলোকে। উপরওয়ালা হয়তো আমার ভাগ্যে এটুকুই লিখেছেন। আমি দুর্ভাগা, আমি হতাশাগ্রস্ত, আমি বিষণ্ণ, আমি বহুদিন আগে ভেঙে গেছি, কিন্তু তাও আমার নিজের এই অতীতকে আমি পরম মমতায় ভালোবাসি। আমি কোথায় জন্মেছি আমি জানি না, তবে যে দুর্গে আমি থাকি সেটা বোধ হয় মহাকালের থেকেও পুরনো আর ভয়ঙ্কর। ছোট থেকে দেখে আসছি দুর্গটার চতুর্দিকে অসংখ্য অন্ধকার গলি, ঘরের ছাদগুলো এত উঁচু যে উপরে তাকালে শুধু মাকড়সা জাল আর জমাট বাঁধা ছায়া চোখে পড়ে। বিরাট পাথরে ঢাকা প্যাসেজগুলোতে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, গোটা ক্যাসেল জুড়ে একটা বিশ্রী অশুভ গন্ধ, যেন কয়েক প্রজন্মের মৃতদেহ কোথাও লুকিয়ে জমা করা হয়েছে। দুর্গটা সারাক্ষণ এত অন্ধকার হয়ে থাকে যে মাঝে মধ্যে আমি একটা মোমবাতি জ্বালিয়ে তার শিখাটার দিকে এক টানা তাকিয়ে থাকি, তাতে চোখে খানিকটা আরাম লাগে। বাইরে দৈত্যের মতো গাছগুলো এত বড় হয়ে আকাশ ঠেকেছে যে সূর্যের আলো পর্যন্ত কোনোদিন এখানে প্রবেশ করে। দুর্গের একদম উপরের একটা টাওয়ারে খানিকটা রোদ আসে বটে, কিন্তু সেটা এতটাই ভেঙে পড়েছে যে বেশ কয়েকটা অতিকায় পাথরের গা বেয়ে সেখানে পৌঁছাতে হয়, তাই আমারও আর সেখানে পৌঁছানো হয়ে ওঠে না। মনে হয় বহু বছর এখানে আছি আমি, সময় মাপার ক্ষমতা নেই আমার, যা আমার দরকার হয় সেগুলো নিজে থেকেই এখানে চলে আসে। জীবন্ত কোনো মানুষ এখানে আসেনি কোনোদিন, আমি ছাড়া দুর্গের অন্য বাসিন্দারা হলো কয়েকটা ইঁদুর বাদুর আর মাকড়সা। ছোটবেলায় যে লোকটা আমার দেখাশোনা করতো তারও বয়সের বোধ হয় কোনো গাছপাথর ছিল না, ঠিক যেন আমার মতোই। বহু শতাব্দী পার করে আসা শরীরটা সর্বক্ষণ ঠান্ডায় কাঁপত, রুগ্ন, ঠিক এই দুর্গেরই মতো ধীরে ধীরে ভেঙে পড়ছে। একদম নিচের তলায় মেঝেতে পড়ে থাকা মানুষের হাড়গোড় আর পাথরের উপর খোদাই করা অচেনা লেখাগুলো এখন আর মোটেই অবাক করে না আমায়, যেন প্রতিদিনকার জীবনের সাথে খাপ খেয়ে গেছে। বরঞ্চ দেওয়াল থেকে বই বের করে যখন রঙিন পাতায় বাইরের পৃথিবীর মানুষের ছবি দেখি তখনই আমার আশ্চর্য লাগে। তাদের সম্পর্কে আমি যা জানি সে সবই ওই বইগুলো থেকেই জেনেছি, কারোর কাছে শিখিনি বা কেউ বুঝিয়েও দেয়নি। এই দীর্ঘ অলিখিত সময়ে কোনো মানুষের গলা শুনেছি বলে আমার মনে পড়ে না, এমনকি নিজেরটাও না। কথা কিভাবে বলতে হয় সেটা বইতে পড়েছি বটে, কিন্তু নিজে চেষ্টা করে দেখা হয়নি। আমাকে ঠিক কেমন দেখতে তাও ভালো করে জানি না। এ দুর্গে কোনো আয়না নেই, মাঝে মধ্যে মনে হয় বইতে দেখা ছবির মানুষগুলোর মতোই দেখতে আমাকে। বয়সের বিচারে আমাকে হয়তো যুবক বলা চলে, কারণ অতীতের জমে থাকা স্মৃতির পরিমাণ আমার খুবই কম। বাইরে ওই ঘন কালো বোবা গাছগুলোর নিচে শুয়ে আমি ঘন্টার পর ঘন্টা ধরে ভাবতে থাকি বইতে পড়া মানুষগুলোর কথা। এই অন্তহীন জঙ্গল পার করে ওই রৌদ্রোজ্জ্বল হাসি খুশি মানুষের ভিড়ে নিজেকে কল্পনা করার চেষ্টা করি। একবার চেষ্টাও করেছিলাম জঙ্গলটা পার করার, কিন্তু খানিকটা যেতেই জঙ্গল এত ঘন আর ভয়ঙ্কর হতে লাগলো যে মনে হলো আরেকটু গেলেই গাছপালার গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলব। আমি এক দৌড়ে ফিরে এসেছিলাম এই দুর্গে, তারপর থেকে আর জঙ্গলের ভিতর যাইনি আমি। এখন এই অসংখ্য অনাগত গোধূলির পথ চেয়ে আমি অপেক্ষা করে থাকি, যদিও জানি না ঠিক কিসের অপেক্ষা করছি। হঠাৎ একদিন এই ছায়াময় নিঃসঙ্গতায় থাকতে থাকতে আমার আলোর পিপাসা এত বেড়ে উঠল যে আর আমি থাকতে পারলাম না। উপরের সেই ভাঙা টাওয়ারটার মাঝখানে থাকা কালো পাথরটাকে সরিয়ে ফেললাম দু হাতে, টাওয়ারের নিচের এবড়ো খেবড়ো ভাঙা পাথর হাতড়ে উঠে এলাম কোনো মতে। আজ আমার পড়ে যাওয়ারও ভয় লাগছিল না। একখণ্ড রোদ আর আকাশ না দেখে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। সেই স্যাঁতস্যাঁতে আঘালোর গধূলিতে আমি সাপের মতো কসরত করে যতটা সম্ভব উঠে এলাম। জায়গাটায় ঢালু পাথর শেষ হয়ে গিয়ে খাড়া পাহাড়ের মতো দেওয়াল চারিদিকে ছড়িয়ে আছে। তার খাজে খাজে পা রেখে আমি উঠতে লাগলাম। চতুর্দিকে সব মৃত দৈত্যের মতো পাথরের ছড়াছড়ি, ধ্বংস হয়ে যাওয়া নিস্তব্ধ রাজমহলের ভাঙা দেওয়াল, মাথার উপরের ফাটলগুলোতে বসে থাকা বাদুড়গুলো যেন দীর্ঘদিন পরে এখানে কোনো মানুষকে দেখতে পেয়ে বিরক্ত হয়ে উড়ে যাচ্ছে। আমার দেওয়ালে চড়ার গতি ধীরে ধীরে কমছে, কারণ যত উপরে উঠছি অন্ধকার তত ঘন হচ্ছে। একটা নতুন ভয় এসে আমাকে চেপে ধরল, যেন এই ধ্বংসস্তূপ হাত পা মেলে আমাকে এই মাত্র আক্রমণ করবে। আমার শরীরটা একবার শিউরে উঠল। ভাবলাম, এখনো আলো দেখতে পাচ্ছি না কেন? মনে হলো রাত্রির নিকষ অন্ধকার যেন খোলা হাতে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরতে চাইছে, পাথরের দেওয়াল ভেঙে আমাকে ছুঁড়ে ফেলতে চাইছে বাইরে। শেষ পর্যন্ত অনেক কষ্টে অনেক মৃত্যু ফাঁদকে পিছনে ফেলে সেই আঁকা পাঁকা দেওয়ালের গায়ে সরীসৃপের মতো উঠতে উঠতে একটা শক্ত কিছুতে আমার মাথা ঠুকে গেল। আমি মনে মনে আশা দেখলাম, হয়তো এতক্ষণে ছাদের কাছে এসে পৌঁছেছি। আমি অন্ধকারে হাতটা উপরে তুলে সেটা ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। ভারী পাথরের একটা চৌকো দরজা মনে হচ্ছে। মাথা তুলে অবশ্য কিছু দেখতে পেলাম না। দুটো পাথরের খাঁজে আটকে দুটো হাত দিয়ে দরজাটা ধরার চেষ্টা করলাম। এক চিলতে আলো থাকলে ওখানিকটা আন্দাজ করতে পারতাম। হয়তো ওই ঘরে ঢুকে বন্ধ জানলাটা খুললেই সূর্যের আলো দেখা যাবে। সূর্যের সোনালি আলো! আমি কোমরে ভর দিয়ে আরো খানিকটা উঠে আসার চেষ্টা করলাম। এই ধাপটা উঠতে পারলেই আরো জোরে চাপ দেওয়া যাবে দরজাটার উপর। দরজার নিচের দিকে এখন হাত লাগাতে পারছি। দ্বিগুণ উৎসাহে আমার গায়ের জোর যেন আরো বেড়ে গেল। শরীরের সমস্ত জোর একত্র করে দুহাতে ঠেলা দিলাম। বহু শতাব্দীর স্থির হয়ে থাকা পাথরের দরজাটা সশব্দে খুলে গেল। তারপর একটা প্রচণ্ড শব্দে বুঝলাম সেটা ভেঙে পড়ছে। যেহেতু চাপটা আমি নিচে দিয়েছি, তাই ভেঙে সেটা আমার গা বেয়ে নিচে পড়ল। প্রতিধ্বনির শব্দ শুনে বুঝলাম সেটা নিচের মাটিতে আছড়ে পড়েছে। কাঁধে ভর দিয়ে আমি উপরে উঠে এলাম। একটা ঘর, অথবা ঘরের মতোই কিছু, অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আমার প্রথম কাজ ঘরের জানলাটা খুঁজে বের করা। তারপর কাল ভোর পর্যন্ত অপেক্ষা করলে নিশ্চয়ই সকালের প্রথম সূর্যটাকে দেখতে পাব। ফেরার সময় রাস্তা আরো কঠিন হবে, কিন্তু সেসব ভেবে আমার ভয় করল না। দুহাতে দেওয়াল হাতড়াতে লাগলাম। স্যাঁতস্যাঁতে পাথরের উপরে সাপের খোলসের মতো শ্যাওলা জমেছে। আমার হাত ভিজে গেল, তাও আমি দমলাম না। এতক্ষণ পাথর বেয়ে উঠে আসায় সমস্ত শরীরে অসম্ভব ব্যথা, কয়েক জায়গায় ছড়েও গেছে, কিন্তু রোদের নেশায় আচ্ছন্ন হয়ে আমার সেটুকুও খেয়াল ছিল না। দেওয়ালের গায়ে হঠাৎ কিছুতে আমার একটা হাত আটকে গেল। আমি খুশিতে নেচে উঠলাম। এটাই জানলা, দীর্ঘদিন খোলা হয়নি তাই শ্যাওলার পরত জমে নরম হয়ে আছে। সেগুলো দুহাতে সরিয়ে ফেলতেই কাঠামোটা অনুভব করতে পারলাম। জানলাটা বেশ বড়, আমার নিজের শরীরের আন্দাজ নেই, কিন্তু তাও মনে হলো একটু কসরত করলে আমি সেটা গলে বাইরে বেরিয়ে যেতে পারব। কথাটা ভাবতেই আমার মনে বেশ ভয় হলো। জানি না টাওয়ার বেয়ে কতটা উঠে এসেছি। আমার হিসেবে অন্তত 150 মিটারের কম হবে না। অর্থাৎ জানলাটা খুললেই আমার সামনে দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গা। একবার সেখানে পড়ে গেলে আর বেঁচে ফিরতে পারব না। মনে হলো জানলাটা কাল সকালে খোলাই ভালো। কিন্তু আমার অস্থির মন আর বাধ মানল না। দুহাতে সমস্ত জোর দিয়ে ঠেলা দিল জানলার একদিকের পাল্লায়। সেটা খুলে গেল, আর খুলতেই আমি অবাক হয়ে থমকে দাঁড়ালাম। বহু বছর অন্ধকারে থাকার পর আমার চোখ দুটো যদি খারাপ না হয়ে গিয়ে থাকে, তাহলে আকাশ ছোঁয়া গাছের মাথার বদলে আমি দেখতে পাচ্ছি আমার জানলার ঠিক সামনেই একটা বড় সড়ো পিচের রাস্তা। তার দুপাশে সুন্দর সাজানো গোছানো কয়েকটা বাড়ি, ঠিক আমার দুর্গটার মতোই, কিন্তু এগুলো অন্ধকার নয়। প্রতিটা বাড়ির সামনে লম্বা লম্বা শ্বেত পাথরের বাঁধানো মূর্তি, কোথাও বিরাট আকারের আর্চ, কোথাও বা রাস্তা থেকেই চোখে পড়ছে বাগান সাজানোর ছোট ফাউন্টেন। ঠিক সেই মুহূর্তে আমার কি অনুভূতি হয়েছিল তা আমি বলতে পারবো না। আমি বেশি খুশি হয়েছিলাম নাকি বেশি অবাক হয়েছিলাম সেটা আজ আর মনে নেই। শুধু এটুকু বুঝেছিলাম যে এ জায়গাটা আমার বইতে দেখা ছবিগুলোর মতো। আমি দুপাশে তাকিয়ে মানুষ দেখার চেষ্টা করলাম, কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। আমি জানলা ছেড়ে রাস্তায় পা রাখলাম। কি উষ্ণ মসৃণ রাস্তাটা! ধারে কাছে কোথাও কোনো বাড়ি থেকে একটা সুর ভেসে আসছে, সেই সাথে মানুষের গলাও, একটা নয় অনেক। ধীরে ধীরে আমি সেই দিকে এগিয়ে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি নাকি পুরনো দুর্গের প্রাচীন অন্ধকারে থাকতে থাকতে আমি পাগল হয়ে গেছি? চোখের সামনে যা দেখছি সেটা কি বাস্তব নাকি আমার কল্পনা নাকি ম্যাজিক? এত কিছু ভাবতেও ইচ্ছা করলো না আমার। দীর্ঘদিন পর এত সুন্দর এত রঙিন কোনো দৃশ্য দেখছি আমি। এ এক অভূতপূর্ব অনুভূতি। আমি কে, আমি কোথায়, আমি কিছুই জানি না। আমার চারপাশে কি থাকতে পারি আমি তাও জানি না। শুধু বারবার মনে হতে লাগলো এই জায়গাটা যেন আমি আগেও দেখেছি। কোনো এক অন্ধকারে চাপা পড়া স্মৃতির দৃশ্যপটে আমাকে সেই সাদা উজ্জ্বল রাস্তাটার দিকে টেনে নিয়ে চলল। আর্চের তলা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু মনে পড়ল না। কয়েকটা জায়গায় মনে হলো আগে আমার চেনা রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তা চাপা দিয়ে বাড়ি হয়েছে। খানিক দূর এগোতে একটা ছোট নদী চোখে পড়ল। মনে হলো এক সময় আমি নদীর উপর দিয়ে সাঁতার কাটতাম, ঠিক ওই জায়গাটায়। আগে একটা ব্রিজ ছিল, সেটা এখন আর দেখতে পেলাম না। প্রায় দু ঘন্টা পর আমি একটা বড় সড়ো ক্যাসেলের সামনে এসে দাঁড়ালাম। কাঠ আর পাথরের তৈরি দুর্গটা আমার অসম্ভব চেনা মনে হলো। অবশ্য আগের থেকে যেন খানিকটা পাল্টেছে। বাইরের পরিখার কাছে নতুন ঝর্ণা বসেছে, লম্বা লম্বা টাওয়ারগুলোর কয়েকটা আর আগের জায়গায় নেই। কিন্তু সব থেকে বেশি যেটা চোখে পড়লো সেটা হলো দুর্গের খোলা জানলাগুলো। সূর্যের আলোয় ঝকঝকে জানলা থেকে আমার চেনা একটা সুর বেরিয়ে আসছে। কে বলতে পারে, হয়তো এক সময় এই দুর্গেই আমি থাকতাম, ভিতরে গেলে হয়তো চেনা কাউকে চোখে পড়বে। আমি খুশি মনে সেদিকে এগিয়ে গেলাম, আর যেতেই চোখে পড়ল অনেকটা দূরে একদল লোক কি যেন আনন্দে নাচানাচি করছে, চিৎকার করে কি সব যেন বলছে। এর আগে আমি কোনোদিন কোনো মানুষকে কথা বলতে শুনিনি। আমি শুনে শুনে কথাগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছু মুখ দেখে মনে হলো সেগুলো আমার বহুদিনের চেনা, কয়েকটা আবার আনকোড়া নতুন। সেদের কেউই আমায় এখনো দেখতে পাইনি। আমি একদম নিচের দরজা দিয়ে একতলার উজ্জ্বল আলোয় ভরা ঘরটায় ঢুকে এলাম, আর আমার ভিতরে ঢোকার ঠিক সাথে সাথেই সমস্ত ঘরটায় যেন অন্ধকার নেমে এলো। এতক্ষণ যারা ঘরের ভিতর চিৎকার করে গান করছিল তারা কিসের যেন আতঙ্কে উন্মাদ হয়ে গিয়ে এদিকে পারল দৌড় দিল। এক সেকেন্ডের মধ্যে ঘরের সমস্ত চৌহদ্দিকে দুঃস্বপ্ন নেমে এলো। প্রতিটা মানুষের গলা চিরে আতঙ্কের হাহাকার বেরিয়ে এলো, প্রতিটা মুখ বিকৃত, যারা মাটির ওপর অজ্ঞান হয়ে পড়েছিল তাদের হাত পা ধরে টেনে নিয়ে যেতে লাগলো তাদের সঙ্গী সাথীরা। কেউ কেউ চোখে হাত চাপা দিয়ে অন্ধকারের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করলো। তাদের গায়ে লেগে ঘরের জিনিসপত্র উল্টে পড়তে লাগলো। এই সমস্ত চিৎকারের মাঝে আমি অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। তাদের মিলিয়ে যাওয়া আর্তনাদের প্রতিধ্বনি কানে আসছিল আমার। নিশ্চয়ই আমার চারপাশে এই মুহূর্তে কিছু একটা আছে যার ভয়ে এতগুলো মানুষ আতঙ্কে দৌড়ে পালালো। বিরাট হলঘরটা এতক্ষণে ফাঁকা হয়ে গেছে। আমি সাবধানে চারিদিক ঘুরে দেখার চেষ্টা করলাম। হঠাৎ আমার মনে হলো ঘরে আমি ছাড়া অন্য কিছু আছে। আমার ঠিক ডান দিকেই একটা বড় আর্চ, তার ঠিক নিচে কিছু যেন চোখে পড়ছে আমার, স্থির একটু একটু করে যেন এগিয়ে আসছে। আমিও সেদিকে এগিয়ে গেলাম। যত কাছে আসতে লাগলাম সেটা যেন আরো পরিষ্কার হয়ে উঠতে লাগলো। লক্ষ্য করলাম আর্চের ওদিকের ঘরটাও ঠিক এ ঘরের মতোই অন্ধকার, জনমানবহীন। শুধু ধীর পায়ে কিছু একটা প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। এবার তার পায়ের আওয়াজ পেলাম। আমি বুঝলাম আর একটু এগোলেই তাকে দেখতে পাবো। এতক্ষণে সে যখন আমাকে আক্রমণ করেনি তখন সেও হয়তো আমার মতোই ভয় পাচ্ছে। ঠিক এই সময় আর্চের নিচটায় একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল, আর সেই আলোয় ওপাশের প্রাণীটাকে আমি পরিষ্কার দেখতে পেলাম। সে যে কি ভয়ানক তাজ মনে করতে গেলেও আমার কাশ শিউরে ওঠে। মানুষের রঙিন শান্ত জগতে এরকম কদাকার হিংস্র রক্তাক্ত একটা প্রাণী তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। সেই অপার্থিব নারকীয় দৈত্যের হয়তো বর্ণনাও করা যায় না, যার শুধুমাত্র একটা উপস্থিতি এই আনন্দের নাচকে গানকে প্রায় শ্মশানের নীরবতায় পরিণত করেছে। সেটা যে ঠিক কী ছিল তা ভাষায় প্রকাশ করার চেষ্টা করাও বৃথা। এক কথায় বললে বলা যায় পৃথিবীর সমস্ত ক্ষয়, প্রাচীনত্ব, গলিত ক্ষয়েরই রঙকে এক জায়গায় আনলে অনেকটা মানুষের অবয়বের যে মূর্তিটা তৈরি হবে অনেকটা সেই রকম। এদের একমাত্র স্থান হলো মানুষের বাসযোগ্য মাটির কয়েকশো মাইল তলায়, কারণ এই কদাকার ভীষণ প্রাণীটা হয়তো পৃথিবীর হয়তো এই মহাবিশ্বের কোথাও স্থান পাওয়ার যোগ্য নয়। তবু আমার মনে হলো এর ক্ষয়ে যাওয়া চামড়া আর মাংসের নিচে কোথায় হয়তো এখনো মানুষের স্বাভাবিক চেহারার আঁচ পাওয়া যায়। সে ব্যাপারটা লক্ষ্য করে আমি যেন আরো শিউরে উঠলাম। আমার হাত পা নড়ছিল না। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু সেই ভয়ঙ্কর খয়েরি দৈত্যটা আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি মায়ায় আমাকে মেরে ফেলেছিল জানি না, আমি নড়তে পারলাম না। দৈত্যটা চোখের পাতা পর্যন্ত পড়ছে না। চোখ ঢাকার জন্য আমি হাতটা তোলার চেষ্টা করলাম। এতক্ষণে আমার নার্ভগুলো এতই দুর্বল হয়ে গেছে যে আমার হাত ও শ্বাসন মানল না, উল্টে আমি শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মনে হলো এক্ষুনি উল্টে পড়বো পিছনে। অন্যতম শরীরের সমস্ত জোর একত্রে করে এগোনোর চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে দৈত্যটার থেকে আমার চোখ সরে গেছিল। খেয়ালও করিনি অজান্তে তার কতটা কাছে এসে পড়েছি। ভয়ে আমি তার দিকে লক্ষ্য করে হাত চালালাম। বুঝতে পারলাম সেও হাত চালিয়েছে একবারের জন্য, একবারের জন্য। সময়ের সমস্ত ছোট ভগ্নাংশের অল্প সময়ের জন্য তার হাতে আমার হাতের স্পর্শ লাগলো। ও ও ঈশ্বর, সেটা কোনো জীবিত প্রাণীর শরীরের স্পর্শ নয়, যেন একটা মসৃণ ঠান্ডা কাঁচ ছুঁয়ে গেল আমার হাত। তার অস্বাভাবিক মৃত নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পেলাম। ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে অতি দাঁড়াল পড়ে থাকা পাথরগুলো সরে গেল। সব কিছু মনে পড়ে গেল আমার। আমি কি ছিলাম, কি হয়েছি, সেই অন্ধকার শূন্য দুর্গটা, সেই আকাশ ছোঁয়া গাছগুলো, আমার একাকিত্বে আর অন্ধকারে ক্ষয় হয়ে যাওয়া জঘন্য ভয়ঙ্কর দেহ। আয়না থেকে আঙুল সরিয়ে নেওয়ার সাথে সাথে আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা অপবিত্র ঘৃণ্য দৈত্যটাকে চিনতে পারলাম, নিজেকে চিনতে পারলাম। তারপর আর সেখানে দাঁড়াইনি আর। এক দৌড়ে কিভাবে জানি না খুঁজে পেয়েছিলাম একটা গোপন দরজা, কেউ আমাকে দেখে ফেলার আগে। তারপর থেকে ক্রমাগত ছুটে চলেছি, খুঁজে নিচ্ছি গা ঢাকার মতো অন্ধকার। মিশরের নাইল নদীতে কখনো ভাসিয়ে দিচ্ছি শরীর, কখনো আশ্রয় নিচ্ছি কোনো পিরামিডের নিচে। অন্ধকার, শুধু একটু অন্ধকার চাই আমার। চিরকাল মনে হয়েছে আমি এই মহাবিশ্বের কেউ নই, এই শতাব্দী এই মানব সভ্যতার বুকে একজন আগন্তুক। সেই ঠান্ডা কাঁচের শরীর স্পর্শ করার পর থেকে আমি জানি আলোর জগৎ আমার জন্য নয়। আই নো অলওয়েজ দ্যাট আই অ্যাম অ্যান আউটসাইডার, আ স্ট্রেঞ্জার ইন দিস সেঞ্চুরি অ্যান্ড অ্যামং দ্য ওজ হু আর স্টিল মেন। দিস আই হ্যাভ নোন এভার সিন্স আই স্ট্রেচড আউট মাই ফিঙ্গার্স টু দ্য অ্যাবোমিনেশন within that plate glided frame, stretched out my fingers and touched the cold.